সুধী শ্রোতা, শুভেচ্ছা নিন। মহান ব্যক্তি যিনি আজও জীবিত, এ সম্পর্কে বর্ণনামূলক এ অনুষ্ঠানটি বাংলা চলিত ভাষায় লিখিত পবিত্র নূতন নিয়মের বিভিন্ন অংশ থেকে নেওয়া হয়েছে। প্রযোজনা ও পরিবেশনায় শান্তির বাণী।
ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শুনে?
পরে বাপ্তিস্মদাতা যোহন যিহুদিয়ার মরু এলাকায় এসে এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে।
জেরুসালেম, সমস্ত যিহুদিয়া এবং জর্দান নদীর চারপাশের লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগল। এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করল, তখন যোহন জর্দান নদীতে তাদের বাপ্তিস্ম দিলেন।
তিনি যা প্রচার করতেন তা এই, আমার পর একজন আসছেন, তিনি আমার চেয়ে শক্তিশালী, উবুর হয়ে তার জুতার ফিতা খুলবার যোগ্যও আমি নই। আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু তিনি পবিত্র আত্মাতে তোমাদের বাপ্তিস্ম দেবেন। সেই সময়ে যিশু গালিল প্রদেশের নাসারত গ্রাম থেকে আসলেন, আর যোহন তাকে জর্দন নদীতে বাপ্তিস্ম দিলেন। জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই যিশু দেখলেন আকাশ খুলে গেছে এবং পবিত্র আত্মা কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসছেন। আর সেই সময় স্বর্গ থেকে এই কথা শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুব সন্তুষ্ট।
প্রায় 30 বছর বয়সে যিশু তার কাজে নামলেন।
সেই সময় থেকে তিনি এই কথা বলে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করতে লাগলেন, সময় হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে, আপনারা পাপ থেকে মন ফিরান এবং সেই সুখবরে বিশ্বাস করুন। একদিন যিশু গালিল সাগরের পাড়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি শিমন ও তার ভাই আন্দ্রিয়কে সাগরে জাল ফেলতে দেখলেন। সেই দুজন জেলে ছিলেন। যিশু তাদের বললেন, আমার সঙ্গে চলো, আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। তখনই তারা জাল ফেলে রেখে যিশুর সঙ্গে গেলেন। যিশু ও তার শিষ্যরা কফরনাহম শহরে গেলেন। পরে বিশ্রামবারে যিশু সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় মন্দ আত্মায় পাওয়া একজন লোক সেই সমাজ ঘরের মধ্যে ছিল। সে চিৎকার করে বলল, ওহে নাসারতের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি তো ঈশ্বরের সেই পবিত্র লোক। যিশু তখন সেই আত্মাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর মধ্য থেকে বের হয়ে যাও। সেই মন্দ আত্মা তখন লোকটিকে মুচড়ে ধরল এবং জোরে চিৎকার করে তার থেকে বের হয়ে গেল। এই ঘটনা দেখে লোকেরা এমন আশ্চর্য হল যে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এসব কি ব্যাপার? এই অধিকার ভরা নতুন শিক্ষাই বা কি? এমনকি মন্দ আত্মাদেরও তিনি আদেশ দেন আর তারা তার কথা শুনতে বাধ্য হয়। এতে গালিল প্রদেশের সব জায়গায় যিশুর কথা ছড়িয়ে পড়ল। পরে তারা সমাজ ঘর থেকে বের হয়ে শিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। জাকুব এবং যোহনও তাদের সঙ্গে ছিলেন। শিমনের শাশুড়ির জ্বর হয়েছিল বলে তিনি শুয়েছিলেন। তার কথা যিশুকে বলা হল। তখন যিশু তার কাছে গিয়ে হাত ধরে তাকে তুললেন, তাতে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। সেই দিন সূর্য ডুবে গেলে সন্ধ্যাবেলা লোকেরা সেই এলাকার সব রোগী ও মন্দ আত্মায় পাওয়া লোকদের যিশুর কাছে আনল। অনেক রকমের রোগীকে যিশু সুস্থ করলেন এবং অনেক মন্দ আত্মাও ছড়ালেন। তিনি মন্দ আত্মাদের কথা বলতে দিলেন না, কারণ সেই মন্দ আত্মারা জানত তিনি কে। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই যিশু উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গা গিয়ে প্রার্থনা করতে লাগলেন। শিমন ও তার সঙ্গীরা যিশুকে খুঁজছিলেন। পরে তারা তাকে খুঁজে পেয়ে বললেন, সবাই আপনাকে খুঁজছে। যিশু তাদের বললেন, চলো আমরা কাছের গ্রামগুলোতে যাই, যেন আমি সেখানেও প্রচার করতে পারি, কারণ সেজন্যই তো আমি এসেছি। এইভাবে যিশু গালিলের সব জায়গায় গিয়ে যিহুদীদের সমাজ ঘরগুলোতে প্রচার করলেন এবং মন্দ আত্মা দূর করলেন।
কয়েকদিন পরে যিশু আবার কফরনহামে গেলেন। লোকেরা শুনল তিনি ঘরে আছেন। তখন এত লোক সেখানে জড়ো হল যে ঘর তো দূরের কথা, দরজার বাইরেও আর জায়গা রইল না। যিশু লোকদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন। এমন সময় কয়েকজন লোক একজন অবশ রোগীকে তার কাছে নিয়ে আসল। চারজন লোক তাকে বয়ে আনছিল, কিন্তু ভিড়ের জন্য তারা তাকে যিশুর কাছে নিয়ে যেতে পারল না। এই জন্য যিশু যেখানে ছিলেন ঠিক তার ওপরের ছাদের অংশটা তারা খুলে ফেলল। তারপর সেই খোলা জায়গা দিয়ে মাদুর শুদ্ধই সেই অবশ রোগীকে নিচে নামিয়ে দিল। যিশু তাদের বিশ্বাস দেখে সেই অবশ রোগীকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হল। সেখানে কয়েকজন ধর্মশিক্ষক বসেছিলেন। তারা মনে মনে ভাবছিলেন, লোকটা এরকম কথা বলছে কেন? সে তো ঈশ্বরের অপমান করছে। একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? তারা যে ওইসব কথা ভাবছেন তা যিশু নিজের অন্তরে তখনই বুঝতে পারলেন। সেজন্যে তিনি তাদের বললেন, আপনারা কেন মনে মনে এসব কথা ভাবছেন? এই অবশ রোগীকে কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হল, না ওঠো তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়াও? আপনারা যেন জানতে পারেন পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এ পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন, ওঠো তোমার মাদুর তুলে নিয়ে বাড়ি চলে যাও। তখনই সেই লোকটি উঠে তার মাদুর তুলে নিল এবং সকলের সামনে বাইরে চলে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে ঈশ্বরের গৌরব করে বলল, আমরা কখনো এরকম দেখিনি। পরে যিশু আবার গালিল সাগরের ধারে গেলেন। তখন অনেক লোক তার কাছে আসল আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। এরপরে পথে যেতে যেতে দেখলেন আলফের ছেলে লেবি কর আদায় করার ঘরে বসে আছেন। যিশু তাকে বললেন, এসো আমার শিষ্য হও। তখন লেবি উঠে যিশুর সঙ্গে গেলেন। পরে যিশু লেবির বাড়িতে খেতে বসলেন। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোকেরাও যিশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসলেন, কারণ অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল। ফরিসি দলের ধর্মশিক্ষকেরা যখন দেখলেন যিশু কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাচ্ছেন, তখন তারা তার শিষ্যদের বললেন, উনি কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করেন কেন? এ কথা শুনে যিশু সেই ধর্মশিক্ষকদের বললেন, সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদের ডাকতে এসেছি।
এরপরে যিশু আবার সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। ফরিসিদের মধ্যে কয়েকজন যিশুকে দোষ দেবার অজুহাত খুঁজছিলেন। বিশ্রামবারে যিশু লোকটাকে সুস্থ করেন কিনা তা দেখবার জন্য তারা তার উপর ভালো করে নজর রাখতে লাগলেন। যিশু সে শুকনো হাত লোকটিকে বললেন, সকলের সামনে এসে দাঁড়াও। তারপর যিশু ফরিসিদের জিজ্ঞাসা করলেন, মোশির আইনকানুন মতে বিশ্রামবারে ভালো কাজ করা উচিত না মন্দ কাজ করা উচিত? ফরিসিরা কিন্তু কোনোই উত্তর দিলেন না। তখন যিশু বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে দেখলেন এবং তাদের অন্তরের কঠিনতার জন্য গভীর দুঃখের সঙ্গে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। লোকটি হাত বাড়িয়ে দিলে পর তার হাত একেবারে ভালো হয়ে গেল। তখন ফরিসিরা বাইরে গেলেন এবং কিভাবে যিশুকে মেরে ফেলা যায় সেই বিষয়ে রাজা হেরোদের দলের লোকের সঙ্গে পরামর্শ করতে লাগলেন।
এরপরে যিশু তার শিষ্যদের সঙ্গে সাগরের ধারে গেলেন। গালিল প্রদেশের অনেক লোক তার পেছনে পেছনে চলল। যিশু যেসব কাজ করছিলেন সেগুলোর কথা শুনে যিহুদিয়া, জেরুসালেম, ইদম, জর্দান নদীর ওপার এবং শোর ও সিদন শহরের চারদিক থেকে অনেক লোক তার কাছে আসল। যিশু নিজের জন্য একটা ছোট্ট নৌকা তার শিষ্যদের ঠিক করে রাখতে বললেন, যেন ভিড়ের দরুন লোকে চাপাচাপি করে তার উপর না পড়ে। তিনি অনেক লোককে সুস্থ করছিলেন বলে রোগীরা তাকে ছোবার জন্য ঠেলাঠেলি করছিল। মন্দ আত্মারা যখনই তাকে দেখত তখনই তার সামনে মাটিতে পড়ে চিৎকার করে বলত, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি খুব কড়াভাবে তাদের আদেশ দিতেন যেন তারা কাউকে না বলে তিনি কে। এরপরে যিশু পাহাড়ের উপরে উঠলেন এবং নিজের ইচ্ছামতো কিছু লোককে তার কাছে ডেকে নিলেন। তারা যিশুর কাছে আসলে পর তিনি ১২ জনকে প্রেরিত পদে নিযুক্ত করলেন, যেন তারা তার সঙ্গে সঙ্গে থাকেন এবং মন্দ আত্মা ছাড়াবার ক্ষমতা দিয়ে তিনি তাদের প্রচার কাজে পাঠাতে পারেন।
এরপরে যিশু নাসারেতে গেলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম মতো বিশ্রামবারে সমাজ ঘরে গেলেন, তারপর শাস্ত্র পাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে নবী যিশাইয়ের লেখা বইখানা দেওয়া হল। গুটিয়ে রাখা বইখানা খুলেই তিনি সেই জায়গাটা যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। যাদের উপরে অত্যাচার হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে এখন তার দয়া দেখাবার সময় হয়েছে। তারপর তিনি বইখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। সমাজঘরের প্রত্যেকটি লোকের চোখ তার উপরে পড়ল। তখন যিশু লোকদের বললেন, পবিত্র শাস্ত্রের এই কথা আজ আপনারা শুনবার সঙ্গে সঙ্গেই তা পূর্ণ হল।
এরপরে যিশু গ্রামে গ্রামে ও শহরে শহরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। তার সঙ্গে তার ১২ জন শিষ্য এবং কয়েকজন স্ত্রীলোকও ছিলেন। এই স্ত্রীলোকেরা মন্দ আত্মার হাত থেকে রেহাই পেয়েছিলেন ও রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এরা হলেন মরিয়ম, যাকে মগদালিনী বলা হতো, ও যার মধ্য থেকে ৭টা মন্দ আত্মা বের হয়ে গিয়েছিল, রাজা হেরোদের কর্মচারী কুশের স্ত্রী জোহানা, সুসন্না এবং আরও অনেক স্ত্রীলোক। যিশু ও তার শিষ্যদের সেবা যত্নের জন্য এরা সবাই নিজের টাকা পয়সা থেকে খরচ করতেন।
যিশু আবার গালিল সাগরের ধারে লোকদের শিক্ষা দিতে লাগলেন। তার চারদিকে অনেক লোকের ভিড় হল, সেই জন্য তিনি সাগরের মধ্যে একটা নৌকায় উঠে বসলেন আর লোকেরা সাগরের ধারে দাঁড়িয়ে রইল। তিনি গল্পের মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের শিক্ষা দিতে লাগলেন। তার মধ্যে তিনি বললেন, শুনুন, একজন চাষি বীজ বুনতে গেল। বীজ বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল আর পাখিরা এসে তা খেয়ে ফেলল। আবার কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল, সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল। সূর্য উঠলে পর সেগুলো পুড়ে গেল এবং শিকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আর কতগুলো বীজ কাটা বনের মধ্যে পড়ল, কাটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখল তাই ফল ধরল না। কিন্তু আর কতগুলো বীজ ভালো জমিতে পড়ল এবং গাছ বের হয়ে বেড়ে উঠল, ফলও দিল, কোনোটাতে 30 গুণ, কোনোটাতে 60 গুণ, আবার কোনোটাতে 100 গুণ ফসল জন্মাল। শেষে যিশু বললেন, যার শুনবার কান আছে সে শুনুক। ভিড় কমে গেলে পর যিশুর চারপাশের লোকেরা আর তার 12 জন শিষ্য সেই গল্পের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেন। যিশু তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের গোপন সত্য তোমাদেরই জানতে দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে গল্পের মধ্য দিয়ে সব কথা বলা হয়, যেন পবিত্র শাস্ত্রের কথা মতো তারা তাকিয়েও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পারে। তা না হলে তারা হয়তো ঈশ্বরের দিকে ফিরবে এবং ক্ষমা পাবে। তারপর যিশু তাদের বললেন, তোমরা কি এই গল্পটার মানে বুঝলে না? তাহলে কেমন করে অন্য গল্পগুলোর মানে বুঝবে? চাষি ঈশ্বরের বাক্য বনে, পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু শয়তান তখনই এসে তাদের অন্তরে যে বাক্য বোনা হয়েছিল তা নিয়ে যায়। পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে কেবল অল্পদিনের জন্য তারা স্থির থাকে। পরে বাক্যের জন্য যখন কষ্ট এবং অত্যাচার আসে তখনই তারা পিছিয়ে যায়। আবার কাটাবনের মধ্যে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তির মায়া এবং অন্যান্য জিনিসের লোভ এসে সেই বাক্যকে চেপে রাখে, সেই জন্য তাতে কোনো ফল হয় না। আর ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তা গ্রহণ করে এবং ফল দেয়, কেউ 30 গুণ, কেউ দেয় 60 গুণ, আবার কেউ দেয় 100 গুণ।
তারপর যিশু বললেন, কিসের সঙ্গে আমরা ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন গল্পের মধ্য দিয়ে তা বোঝাব? সেই রাজ্য একটা সর্ষে দানার মতো, জমিতে বুনবার সময় দেখা যায় যে ওটা সব বীজের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু লাগাবার পর যখন গাছ বেড়ে ওঠে তখন সমস্ত শাকসবজির মধ্যে ওটা সবচেয়ে বড় হয় এবং এমন বড় বড় ডাল বের হয় যে পাখিরাও তার আড়ালে বাসা বাঁধে। এইরকম আরো অনেক গল্পের মধ্য দিয়ে যিশু ঈশ্বরের বাক্য লোকদের কাছে বলতেন। তারা যতটুকু বুঝতে পারত ততটুকুই তিনি তাদের কাছে বলতেন। গল্প ছাড়া তিনি তাদের শিক্ষা দিতেন না, কিন্তু শিষ্যরা যখন তার সঙ্গে একা থাকতেন তখন তিনি সবকিছু তাদের বুঝিয়ে দিতেন। সেদিন সন্ধ্যাবেলা যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। তখন শিষ্যরা লোকদের ছেড়ে যিশু যে নৌকায় ছিলেন সেই নৌকাতে করে তাকে নিয়ে চললেন। অবশ্য সেখানে আরো অন্য নৌকাও ছিল। সেই সময় একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপরে এমনভাবে আছড়ে পড়ল যে নৌকা জলে ভরে উঠতে লাগল। যিশু কিন্তু নৌকার পেছন দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে বললেন, গুরু আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই? যিশু উঠে বাতাসকে হমুক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও। তাতে বাতাস থেমে গেল ও সব কিছু শান্ত হয়ে গেল। তিনি শিষ্যদের বললেন, তোমরা ভয় পাও কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি? এতে শিষ্যরা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে যে বাতাস ও সাগরও তার কথা শোনে?
যিশু যখন নৌকায় করে আবার সাগরের অন্য পারে গেলেন, তখন তার চারপাশে অনেক লোক এসে ভিড় করল। তিনি তখনও সাগরের পারে ছিলেন। সেই জাইর নামে জিহুদি সমাজ ঘরের একজন নেতা সেখানে আসলেন এবং যিশুকে দেখে তার পায়ের উপর উপুড় হয়ে পড়লেন। তিনি যিশুকে মিনতি করে বললেন, আমার মেয়েটা মারা যাবার মতো হয়েছে, আপনি এসে তার উপর আপনার হাত রাখুন, তাতে সে সুস্থ হয়ে উঠবে। তখন যিশু তার সঙ্গে চললেন। অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং তার চারপাশে ঠেলাঠেলি করছিল। সেই ভিড়ের মধ্যে একজন স্ত্রী লোক ছিল, যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল আর যা কিছু ছিল সবই সে খরচ করেছিল, কিন্তু ভালো হবার বদলে দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছিল। যিশুর কথা শুনে সেই ভিড়ের মধ্যেই যিশুর ঠিক পেছনে এসে তার চাদরটা ছুঁল, কারণ সে ভেবেছিল যদি কেবল তার কাপড় সে ছুঁতে পারে তাহলেই সে ভালো হয়ে যাবে। যিশুর চাদরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই তার রক্তস্রাব বন্ধ হল এবং সে তার নিজের দেহের মধ্যেই বুঝল তার অসুখ ভালো হয়ে গেছে। যিশু তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার চাদর ছুঁল? তার শিষ্যেরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে, আর তবু আপনি বলছেন কে আপনাকে ছুঁল? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবুও যিশু চারদিকে তাকাতে লাগলেন। তার যা হয়েছে তা বুঝে সেই স্ত্রীলোকটি কাঁপতে কাঁপতে এসে যিশুর পায়ে পড়ল এবং সব বিষয় জানাল। যিশু তাকে বললেন, তুমি বিশ্বাস করেছো বলে সুস্থ হয়েছ, শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। যিশু তখনও কথা বলছিলেন, এমন সময় সেই সমাজঘরের নেতা জাইরের ঘর থেকে কয়েকজন লোক এসে জাইরকে বলল, আপনার মেয়েটা মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবেন না। সেই লোকগুলোর কথায় কান্না দিয়ে যিশু জাইরকে বললেন, ভয় করবে না, কেবল বিশ্বাস করুন। যিশু কেবল পিতর জাকব ও জাকবের ভাই জোহনকে তার সঙ্গে নিলেন। পরে জাইরের বাড়িতে এসে তিনি দেখলেন খুব গোলমাল হচ্ছে, লোকেরা জোরে জোরে কান্নাকাটি করছে। যিশু ভিতরে গিয়ে লোকদের বললেন, আপনারা কেন গোলমাল ও কান্নাকাটি করছেন? মেয়েটি মরে যায়নি, ঘুমাচ্ছে। এই কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগল। তখন যিশু তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির মা বাবা এবং তার সঙ্গে শিষ্যদের নিয়ে মেয়েটি যে ঘরে ছিল সেই ঘরে ঢুকলেন। মেয়েটির বয়স ছিল 12 বছর। যিশু মেয়েটির হাত ধরে বললেন, তালি থাকুম, অর্থাৎ খুকি, তোমাকে বলছি ওঠো। আর তখনই মেয়েটি উঠে হেঁটে বেড়াতে লাগল। এতে তারা খুব আশ্চর্য হয়ে গেলেন। এই ঘটনার কথা কাউকে না জানাবার জন্য যিশু কড়া আদেশ দিলেন এবং মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন।
যিশু সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার সময় দুজন অন্ধ লোক তার পেছনে পেছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগল, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। যিশু ঘরে ঢুকলে পর সেই অন্ধ লোকেরা তার কাছে আসল। তিনি তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এ কাজ করতে পারি? তারা বললেন, হ্যাঁ প্রভু, করি। তিনি তাদের চোখ ছুঁয়ে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনি হোক। আর তখনই তাদের চোখ খুলে গেল। যিশু খুব কঠোরভাবে তাদের সাবধান করে দিয়ে বললেন, দেখো কেউ যেন জানতে না পারে। কিন্তু তারা বাইরে গিয়ে সেই এলাকার সমস্ত জায়গায় তার খবর ছড়িয়ে দিল। সেই দুজন লোক যখন চলে যাচ্ছিল তখন লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন বোবা লোককে যিশুর কাছে আনল। যিশু সেই মন্দ আত্মাকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগল। তাতে সবাই আশ্চর্য হয়ে বলল, ইসরায়েল দেশে আর কখনো এরকম দেখা যায়নি। তখন ফরিসিরা বললেন, সে মন্দ আত্মাদের রাজার সাহায্যে মন্দ আত্মা দূর করে।
যিশু যে 12 জন শিষ্যকে পাঠিয়েছিলেন, তারা ফিরে আসলেন এবং যা যা করেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন সবই তাকে জানালেন। সেই সময় অনেক লোক সেখানে যাওয়া আসা করছিল বলে শিষ্যরা কিছু খাওয়ার সুযোগও পেলেন না। সেই জন্য যিশু তাদের বললেন, তোমরা আমার সঙ্গে কোনো একটা নির্জন জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম করো। তারা নৌকায় করে একটা নির্জন জায়গায় গেলেন। তাদের যেতে দেখে অনেকেই কিন্তু তাদের চিনতে পারল এবং আশেপাশের গ্রাম থেকে দৌড়ে গিয়ে তাদের আগেই সেখানে উপস্থিত হল। যিশু নৌকা থেকে নেমে অনেক লোকের ভিড় দেখতে পেলেন। এই লোকদের জন্য যিশুর খুব মমতা হল, কারণ এদের দশা রাখালহীন ভেড়ার মতো ছিল। যিশু তাদের অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। যখন দিন শেষ হয়ে আসল তখন শিষ্যরা এসে যিশুকে বললেন, জায়গাটা নির্জন, বেলাও প্রায় ডুবে গেছে, লোকদের বিদায় করে দিন যেন তারা আশেপাশের পাড়ায় ও গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনতে পারে। যিশু বললেন, তোমরাই ওদের খেতে দাও। শিষ্যেরা তাকে বললেন, আমরা গিয়ে 200 দিনারের রুটি কিনে এনে কি তাদের খেতে দেব? যিশু বললেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে গিয়ে দেখো। শিষ্যরা দেখে এসে বললেন, 5টা রুটি আর 2টো মাছ আছে। তখন যিশু শিষ্যদের আদেশ দিলেন যেন তারা সবুজ ঘাসের উপর লোকদের বসিয়ে দেন। লোকেরা 100-150 জন করে সারি সারি বসে গেল। যিশু সেই 5টা রুটি আর 2টো মাছ নিয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন আর লোকদের দেবার জন্য রুটি ভেঙে শিষ্যদের হাতে দিলেন। এইভাবে তিনি সবাইকে মাছ ভেঙে দিলেন। তারা সকলে পেট ভরে খেল। তারপর শিষ্যেরা বাকি রুটি ও মাছের টুকরা তুলে নিয়ে 12টা টুকরি ভর্তি করলেন। যারা খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যায় ছিল 5000। যিশু এর পরেই তার শিষ্যদের তাগাদা দিলেন যেন তারা নৌকায় উঠে তার আগে সাগরের অন্য পারে বৈদসৈদা গ্রামে যান। আর এদিকে তিনি লোকদের বিদায় করতে লাগলেন। লোকদের বিদায় দিয়ে তিনি প্রার্থনা করার জন্য পাহাড়ে উঠে গেলেন। যখন রাত হল তখন শিষ্যদের নৌকোটা সাগরের মাঝখানে ছিল এবং যিশু একা ডাঙায় ছিলেন। যিশু দেখলেন শিষ্যরা খুব কষ্ট করে দাঁড় বাইছেন, কারণ বাতাস তাদের উল্টো দিকে ছিল। প্রায় শেষ রাত্রের দিকে যিশু সাগরের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসলেন এবং তাদের ফেলে এগিয়ে যাচ্ছিলেন। শিষ্যরা কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হাঁটতে দেখে ভূত মনে করে চিৎকার করে উঠলেন, কারণ তাকে দেখে সবাই ভয় পেয়েছিলেন। যিশু তখনই শিষ্যদের সঙ্গে কথা বললেন। তিনি তাদের বললেন, এ তো আমি, ভয় করো না, সাহস করো। যিশু শিষ্যদের নৌকায় উঠলে পর বাতাস থেমে গেল। এতে শিষ্যেরা খুব অবাক হয়ে গেলেন, কারণ এর আগে রুটি খাবার ব্যাপারটা তারা বুঝতে পারেননি। তাদের মন কঠিন হয়ে রইল। যিশু ও তার শিষ্যরা সাগর পার হয়ে গিনেশরত এলাকায় এসে নৌকা বাঁধলেন। তারা নৌকা থেকে নামতে লোকেরা যিশুকে চিনতে পেরে
ওই এলাকার সব জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগল। তারপর তিনি কোথায় আছেন তা জেনে নিয়ে তারা মাদুরের উপরে করে রোগীদের তার কাছে বয়ে নিয়ে গেল। শহরে, গ্রামে বা পাড়ায় যেখানেই তিনি যেতেন, সেখানকার লোকেরা রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত। তারা যিশুকে মিনতি করত যেন রোগীরা তার চাদরের ঝালরটা কেবল ছুঁতে পারে, আর যারা তা ছুঁত তারা সুস্থ হত।
এর কিছু পরে যিশু নাইন নামে একটা গ্রামের দিকে চললেন। তার শিষ্যেরা এবং আরো অনেক লোক তার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। যখন তিনি সেই গ্রামের ফটকের কাছে পৌঁছালেন, তখন লোকেরা একজন মৃত লোককে বাইরে নিয়ে যাচ্ছিল। যে লোকটি মারা গিয়েছিল সে ছিল তার মায়ের একমাত্র সন্তান, আর সেই মাও ছিল বিধবা। গ্রামের অনেক লোক সেই বিধবার সঙ্গে ছিল। সেই বিধবাকে দেখে প্রভু মমতায় পূর্ণ হয়ে বললেন, আর কেঁদো না। তারপর যিশু কাছে গিয়ে খাট ছুলেন, এতে যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়াল। যিশু বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তাতে যে মারা গিয়েছিল সেই লোকটি উঠে বসল এবং কথা বলতে লাগল। যিশু তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এতে সকলের অন্তর ভক্তি ও ভয়ে পূর্ণ হল। তারা ঈশ্বরের গৌরব করে বলতে লাগল, আমাদের মধ্যে একজন মহান নবী উপস্থিত হয়েছেন। ঈশ্বর দয়া করে তার লোকদের দিকে মনোযোগ দিয়েছেন।
পরে যিশু কৈশরিয়া ফিলিপি এলাকায় গেলেন। তখন শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তারা বললেন, কেউ কেউ বলে বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে এলিও, আবার কেউ কেউ বলে জিরুমিও বা নবীদের মধ্যে একজন। তখন তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? শিমন পিতর বললেন, আপনি সেই মসীহ, জীবন্ত ঈশ্বরের পুত্র।
এর ছদিন পর যিশু কেবল পিতর, যাকব ও জোহনকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলেন। এই শিষ্যদের সামনে তার চেহারা বদলে গেল। তার কাপড় চোপড় এমন চোখ ঝলসানো সাদা হল যে পৃথিবীর কোনো লোকের পক্ষে তেমন করে কাপড় কাঁচা সম্ভব নয়। শিষ্যরা সেখানে এলিও ও মসীকে দেখতে পেলেন। তারা যিশুর সঙ্গে কথা বলছিলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা এখানে তিনটা কুঁড়ে ঘর তৈরি করি, একটা আপনার, একটা মসীর ও একটা এলিয়ের জন্যে। কি যে বলা উচিত তা পিতর বুঝলেন না, কারণ তারা খুব ভয় পেয়েছিলেন। এই সময় একটা মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। শিষ্যেরা তখনই চারদিকে তাকালেন, কিন্তু যিশু ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। পরে পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, তোমরা যা দেখলে তা মনুষ্যপুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে না ওঠা পর্যন্ত কাউকে বলো না। শিষ্যেরা যিশুর আদেশ পালন করলেন, কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার অর্থ কী তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন।